ओम अज्ञान तिमिरांधस्य ज्ञानांजना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयहं ददाति स्वपदान्तिकम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर सदाशिव गौर भक्तवृंद, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा, आज के अनुष्ठाने आसते पे हमार खूब भलो लगे। विशेषकर अनुष्ठाने सिलेटे साइंस एंड टेक्नोलॉजी यूनिवर्सिटी उपाचार्य जनाब মোহাম্মদ সালেউদ্দিন সাহেবকে আমাদের সঙ্গে পেয়ে তিনি নিজেই বলছিলেন যে আমাদের আলোচনার পর সময় তিনি বলছিলেন যে সিলেটে এই সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা বিশেষভাবে উল্লেখযোগ্য এবং সেটাই হওয়া উচিত। প্রকৃতপক্ষে আমাদের প্রকৃত পরিচয় ধর্মের ভিত্তিতে নয়, আমাদের প্রকৃত পরিচয় আমাদের পরস্পরের সম্পর্কের ভিত্তিতে। ধর্ম ভেদ সৃষ্টি করে না, প্রকৃত ধর্ম ঐক্য স্থাপন করে। এবং আমাদের পরস্পরের মধ্যে যে সম্প্রীতি, পরস্পরের মধ্যে যে ভালোবাসা, পরস্পরের মধ্যে যে বন্ধুত্ব সম্পর্ক, সেইটি সর্বাগ্রে বাঞ্ছনীয়। যখন এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আজকে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ সৃষ্টি হচ্ছে, কেবল এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের ভিত্তিতেই এই ভেদাভেদ সৃষ্টি হচ্ছে না, বিভিন্ন ধর্মের মধ্যেও ভেদাভেদ সৃষ্টি হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। অবশ্য এই বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য আমার এই সভায় নেই, এবং সাধারণত সেই নিয়ে আলোচনা করতে আমি চাই না, কেননা যারা অজ্ঞানের বশবর্তী হয়ে কিছু ধ্বংসাত্মক কার্য করে, অজ্ঞানের ভিত্তিতে যারা পরস্পরের ক্ষতি সাধন করে, সেটা নিয়ে আমরা মাতামাতি করার করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। শিশুরা যদি কিছু ভুলভ্রান্তি করে, তা নিয়ে কি বয়োজ্যেষ্ঠ মানুষেরা অতটা মাথা ঘামান না, তারা তাদের নিজেদের কাজ করে, আর শিশুরা তাদের নিজেদের মধ্যে যা কিছু করার সেটা তারা করে দেয়। মূল বিষয়টি, আলোচনার বিষয়টি হচ্ছে যে আমাদের জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত, সেইটি নিয়ে আমি প্রথমে আলোচনা করব। তারপরে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব যে ধর্ম বস্তুটি কি এবং ধর্মের প্রকৃত উদ্দেশ্যটি কি। এইটি যদি আমরা ঠিকমতো জানতে পারি, তাহলে স্বাভাবিকভাবে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন, প্রীতির বন্ধন গড়ে উঠবে, এবং আমাদের এই মানব সমাজ একটা অপূর্ব সুন্দর একটা পরিবেশে সৃষ্টি করবে। মানব জীবনের উদ্দেশ্য কি সেটা নিয়ে বিচার করতে হলে আমাদের সবার আগে বুঝতে হবে যে মানুষের মধ্যে এমন কতগুলি গুণাবলী রয়েছে যা মনুষ্যতর প্রাণীদের মধ্যে নেই। বিভিন্ন প্রাণী রয়েছে, যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় তিনি এই কথাটি বলেছিলেন যে প্রথম ইয়ে হচ্ছে যে স্থাবর, একরকমের জীব আছে যারা হচ্ছে স্থাবর, তারা এক জায়গায় থেকে থাকে, তারা নড়তে পারে না, যেমন গাছপালা আর জঙ্গম, এই দু রকমের প্রাণী রয়েছে স্থাবর এবং জঙ্গম। গাছপালা এরা হচ্ছে স্থাবর, আর জঙ্গম পশু পাখি জন্তু জানোয়ার মানুষ এরা সকলে জঙ্গম, এটা চলনশীল গতিশীল, এরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল যাতায়াত করতে পারে। তাদের মধ্যে আবার দুটি ভাগ, জলচর এবং স্থলচর, তিনটি ভাগ বলা যেতে পারে, জলচর স্থলচর এবং খেচর। যারা জলে থাকে, যারা স্থলে থাকে এবং যারা আকাশে ওড়ে। এখন এই নানা প্রকার জীবেদের মধ্যে আবার চেতনার পরিপ্রেক্ষিতেও তাদের মান নির্ণয় করা হচ্ছে, তাদের বিভাগ করা হচ্ছে। যেমন প্রথম স্তরে আসছে আচ্ছাদিত চেতন, একরকমের জীব রয়েছে যাদের চেতনা আচ্ছাদিত, ঢাকা পড়ে আছে, যেমন গাছপালা, এদের চেতনা রয়েছে কিন্তু এদের চেতনাটা আচ্ছাদিত, ঠিক দেখে মনে হয় না যে চেতনা, যেমন গাছ সহজে বোঝা যায় না যে গাছের চেতনা আছে, কিন্তু গভীরে গিয়ে যখন অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে যখন বিচার করা হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে তাদেরও চেতনা রয়েছে। যেমন আমরা বটানি ক্লাসে ছোটবেলায় করতাম, একটা গাছ থেকে একটা ঘরের মধ্যে টবে রাখলে আমরা কি দেখতাম, গাছটা ডালপালাগুলি জানলার দিকে যাচ্ছে, অথবা একটা গাছ টবে একটা গাছকে উল্টো করে রেখে দিলে সেই ডালপালাগুলি সোজা হয়ে যাচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে গাছেরও চেতনা রয়েছে। একটা চেয়ারকে যদি আমি উল্টো করে রেখে দিই সেই কিন্তু কোনোদিনও সোজা হওয়ার চেষ্টা করবে না, কিন্তু একটা গাছকে সেটা গাছগুলি এগুলো এদের চেতনাটা এতই এতই সীমিত যে এই চেতনাকে বলা হচ্ছে আচ্ছাদিত চেতন, ঢাকা পড়ে আছে চেতনা। তারপরের স্তরটি হচ্ছে সংকুচিত চেতন, যে তাদের মধ্যে যেমন কীট পতঙ্গ থেকে শুরু করে জন্তু জানোয়ার পর্যন্ত এরা সব সংকুচিত চেতনের স্তরে পড়ছে, এদের চেতনা রয়েছে কিন্তু এদের চেতনাটা সংকুচিত হয়ে আছে, বোঝা যায় যে চেতনা আছে, যে একটা পিঁপড়ে যদিও তার চেতনা তেমন বিকশিত নয় বা ডেভেলপ নয়, তবু বোঝা যায় তার চেতনা আছে, এটা বুঝতে সহজ, কোনো অসুবিধা হয় না, কিন্তু তাদের সেই চেতনাটি সংকুচিত অবস্থায় রয়েছে। তারপরের যে স্তর সেটি হচ্ছে মুকুলিত চেতন, মুকুল মানে কুড়ি। এখন কুড়িটি আপাত দৃষ্টিতে আচ্ছাদিত, তার পাপড়িগুলো গুটিয়ে আছে, কিন্তু এই কুড়িটির একটি বিকশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কুড়িটি উপযুক্ত পরিস্থিতিতে সেটি একটা ফুলে বিকশিত হয়,
এখন মানুষরা পড়ছে সেই স্তরে, মুকুলিত চেতনের স্তরে, মুকুল। এখন একটা মুকুলের মধ্যে সম্ভাবনা রয়েছে, একটা কুড়ির সম্ভাবনা রয়েছে বিকশিত হওয়ার। তবে সেটি বিকশিত হওয়ার জন্য তার দুটি প্রয়োজন থাকে, একটি হচ্ছে সূর্যের কিরণ, আরেকটি হচ্ছে জলের আশ্রয়। যেমন একটা পদ্ম ফুল, পদ্মের কুড়ি, সেই পদ্মটি যদি জলের আশ্রয় থাকে আর সূর্যের কিরণ লাভ করে তাহলে সেটি বিকশিত হয়। এখন এই সূত্রে বলা হচ্ছে সেই সূর্যের কিরণটি হচ্ছে ভগবানের সম্বন্ধে জ্ঞান, আর জলের আশ্রয়টি হচ্ছে উপযুক্ত আধ্যাত্মিক শিক্ষকের অধ্যক্ষতা, আধ্যাত্মিক শিক্ষকের বা সদ্গুরুর আশ্রয়। সদ্গুরুর আশ্রয় থেকে কেউ যখন ভগবানের প্রতি উন্মুখ হন তখন তার চেতনা বিকশিত হতে থাকে। সেটি হচ্ছে চেতনার চতুর্থ স্তর, যেটিকে বলা হচ্ছে বিকশিত চেতন। মানুষ যখন উপযুক্ত গুরুর, সদ্গুরুর আশ্রয়, এখানে সদ্গুরু বলতে কি বোঝাচ্ছে, আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান যিনি দান করতে পারেন তিনি হচ্ছেন সদ্গুরু, যিনি ভগবানকে জানেন। এখানে আমাদের বিচার করতে হবে যে ভগবানকে জানা মানে সেইভাবে তাকে জানা যে তিনি হচ্ছেন পরম ঈশ্বর এবং সারা জগতের স্রষ্টা, তিনি সারা জগতের নিয়ন্তা এবং তিনি সারা জগতের অধীশ্বর, সর্বলোক মহেশ্বরম। এখন তাকে বিভিন্ন নামে তাকে সম্বোধন করা যায়, বিভিন্ন ধর্মে সেই একই পরম ঈশ্বরকে সর্বকারণের যিনি পরম কারণ, সারা জগতের যিনি পরম স্রষ্টা, সারা জগতের যিনি নিয়ন্তা এবং সারা জগতের যিনি পরিচালনা করেন তাকে ইঙ্গিত করা হচ্ছে। আমরা যদি গভীরে গিয়ে বিচার করি, ইসলাম ধর্মে যাকে আল্লাহ বলে সম্বোধন করা হচ্ছে তিনি কে, তাকে সেই সেই পরম পরম পুরুষকে, সেই পরম ঈশ্বরকে তাকে সেই নামে সম্বোধন করা হচ্ছে। আল্লাহ শব্দটির অর্থ কি, যিনি এক এবং অদ্বিতীয় পরম তত্ত্ব। ঠিক তেমনি খ্রিস্ট ধর্মেও সেই এক এবং অদ্বিতীয় পরম সত্যকে গড দ্য ফাদার, পরম পিতা বলে সম্বোধন করা হয়। এখন বিভিন্ন ধর্মে যাকে সেই পরম বলে যাকে সম্বোধন করা হচ্ছে, সেই পরম কি এক তত্ত্ব না ভিন্ন তত্ত্ব, সেটা যদি আমরা একটু গভীরে গিয়ে বিচার করি তাহলেই আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সরল ভাষায় বলা যায় যে জলকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে সম্বোধন করা হলেও জল বস্তুটি তো একই। জলকে কোনো জায়গায় ওয়াটার বলা যেতে পারে, কোনো জায়গায় পানি বলা যেতে পারে, কোথাও বাসার বলা যেতে পারে, কোনো ভাষায় লিউ বলা যেতে পারে, কিন্তু জল বস্তুটি তো এক। ঠিক তেমনি বিভিন্ন ধর্মে ভাষার তারতম্যের জন্য সেই এক এবং অদ্বিতীয় পরম পুরুষকে বিভিন্ন সংজ্ঞায় সম্মিলিত করা হচ্ছে। এখন জীব যখন উপযুক্ত শিক্ষকের মাধ্যমে সেই পরম পুরুষের প্রতি উন্মুখ হয় তখন তার চেতনা বিকশিত হতে থাকে, সেটি হচ্ছে বিকশিত চেতন স্তর। এবং সেই তারপরে যখন সেই চেতনা যখন পূর্ণরূপে ভগবত তত্ত্ব উপলব্ধি করে তখন সেইটি হচ্ছে পূর্ণ বিকশিত চেতনা। এইভাবে চেতনার পরিপ্রেক্ষিতে জীবের স্থিতি নির্ণয় করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মনুষ্য জীবন লাভ করার ফলেই কেবল ভগবত তত্ত্ব জ্ঞান লাভের সুযোগ বা সম্ভাবনা দেখা দেয়। মনুষ্যে তর প্রাণী এই প্রশ্ন করতে পারে না, যেমন একটা কুকুর প্রশ্ন করতে পারে না ভগবান আছে কি নেই। একটা কুকুর প্রশ্ন করতে পারে না আমার তার জীবনের উদ্দেশ্যটি কি, কিন্তু মানুষ করতে পারে। এইটি হচ্ছে এই মনুষ্য জন্ম লাভের একটা বিশেষ বৈশিষ্ট্য। লব্ধা সুদূর লভম ইদম বহু সম্ভাবনাতে, যে বহু বহু সম্ভাবনার পরে যে এই যে মনুষ্য জীবন লাভ হলো, সেই মনুষ্য জীবনের পূর্ণ সদ্ব্যবহার করাটি এখন কর্তব্য। এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কি হো। এই যে মনুষ্য জন্ম আমরা লাভ করেছি, এখন আর ভাবনা কি, এখন আর কোনো চিন্তা করার কি প্রয়োজন। এবে না ভজিলে যশোদাসুত চরমে পড়িবে লাজ। এখন যদি সেই পরমেশ্বর ভগবান যিনি যশোদানন্দন রূপে মা যশোদার পুত্র রূপে লীলাবিলাস করেছিলেন, তার যদি ভজনা না করো তাহলে তোমার জীবন চরমে পড়িবে লাজ, চরম লজ্জায় পড়বে। কখন পড়তে হবে? মৃত্যুর সময়। এই মনুষ্য জীবন লাভের ফলে আমরা একটা অপূর্ব সুন্দর সুযোগ পেয়েছি। সেই সুযোগটি কি? সেই সুযোগটি হচ্ছে মৃত্যুর জগৎকে অতিক্রম করে অমৃতের জগতে প্রবেশ করা। শৃণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা সকলেই অমৃতের পুত্র, অর্থাৎ আমরা আমাদের মৃত্যু হবে না, আমরা অমর। কিন্তু দুর্ভাগ্যবশত অজ্ঞানের বশবর্তী হয়ে আমরা মনে করছি যে আমাদের এই দেহটি হচ্ছে আমাদের স্বরূপ, এবং যখন এই দেহটির মৃত্যু হয় তখন আমরা মনে করি যে আমাদের মৃত্যু হচ্ছে। এখানে বিচার করা যাক যে মৃত্যু বস্তুটি কি, মৃত্যু বলতে কি বোঝায়, মৃত্যু কি। আমাদের দুটি স্বরূপ রয়েছে, একটি হচ্ছে জড় শরীর, আরেকটি হচ্ছে এই শরীরটিকে যিনি জীবন দান করেন সেই আত্মা। এই আত্মা যতক্ষণ শরীরে থাকে ততক্ষণ শরীরটিতে জীবন থাকে, শরীরটিতে চেতনা থাকে। হ্যাঁ, সেটা মানুষেরই শরীর হোক, একটা পশুর শরীর হোক, একটা পাখির শরীর হোক, বা একটা গাছের শরীর হোক, সকলেরই এই পরিস্থিতি। তাদের দেহটি হচ্ছে এই যে গাছের শরীর বা কীট পতঙ্গের শরীর, পশু পক্ষীর শরীর অথবা মানুষের শরীর। এই শরীরটি পঞ্চভূতাত্মক, এই শরীরটি পাঁচটি জড় উপাদান দিয়ে রচিত। সেই পাঁচটি জড় উপাদান হচ্ছে মাটি, জল, বায়ু, আগুন এবং আকাশ। অর্থাৎ কঠিন পদার্থ, তরল পদার্থ, আগ্নেয় পদার্থ, বায়বীয় পদার্থ এবং আকাশ। আমাদের এই শরীরে কঠিন পদার্থ রয়েছে, আমাদের শরীরে তরল পদার্থ রয়েছে। যেমন আমরা জানি আমাদের শরীরের প্রায় 3/4 হচ্ছে তরল পদার্থ, জল। জল মানে রক্ত ইত্যাদি। আমাদের শরীরে আগুন রয়েছে, তাই জন্য শরীরে তাপ আছে। শরীরে আমরা যে তাপ দেখি সেটা তার কারণ হচ্ছে আমাদের শরীরে আগুন রয়েছে। আগুন যদি না থাকতো তাহলে শরীরে তাপ আসতো।
বায়ু আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া সেটি বায়ুর দ্বারা সম্পাদিত হচ্ছে। এই বায়ু অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড বা নাইট্রোজেন বায়ু নয়, এই বায়ুটি হচ্ছে পাঁচ প্রকারের বায়ু যাকে বলা হচ্ছে প্রাণ, অপান, সমান, ব্যান এবং উদান। এর মধ্যে যে প্রাণবায়ু, প্রাণবায়ু আত্মাকে শরীরের মধ্যে ধরে রাখে। অপান বায়ুর দ্বারা শরীর থেকে যে অবাঞ্ছিত বস্তুগুলি বের করার প্রক্রিয়া হচ্ছে, যেমন মলমূত্র ত্যাগ, এমনকি ঘাম, এগুলি সমস্ত অপান বায়ুর ক্রিয়া। ব্যান বায়ুর দ্বারা নার্ভাস সিস্টেম সক্রিয় হচ্ছে। এইভাবে এই পাঁচটি বায়ুর দ্বারা শরীরের বিভিন্ন কার্য সম্পাদিত হয়। এইভাবে অন্তত এই চারটি পদার্থ আমরা দেখতে পাচ্ছি, মাটি, জল, আগুন, বায়ু এবং পঞ্চমটি হচ্ছে আকাশ। আকাশ এত সূক্ষ্ম যে আকাশের কার্যকলাপ আমরা সাধারণত অনুমান করতে পারি। তবে ইয়েতে বলা হচ্ছে, আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে এই আকাশের দ্বারা শব্দ প্রকাশিত, এই আকাশ এবং আমাদের কর্ণেন্দ্রিয় এই দুইয়ের সমন্বয়ের ফলে শব্দের প্রকাশ হচ্ছে। আর তার উপরে এই পাঁচটি স্থূল পদার্থের ওপরে রয়েছে তিনটি সূক্ষ্ম পদার্থ, সেগুলিও জড় পদার্থ, সেগুলি হচ্ছে মন, বুদ্ধি এবং অহংকার। এই তিনটিও জড় পদার্থ। ভগবদ গীতায় ভগবান সেই সম্বন্ধে বলছেন যে এই জড় জগতের সম্বন্ধে তিনি বিশ্লেষণ করে বলছেন যে ভূমির আপ অনল বায়ু খং মন বুদ্ধির এবচ অহংকার ইতিয়মে ভিন্না প্রকৃতির অষ্টধা। এই যে আটটি উপাদান অষ্টধা, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই আটটি তত্ত্ব দিয়ে এই জড়া প্রকৃতি যা তার ভিন্না প্রকৃতি, বহিরঙ্গ প্রকৃতি, এই প্রকৃতিটি রচিত হয়েছে। কিন্তু এই প্রকৃতির, এই জড়া প্রকৃতির ঊর্ধ্বে আরেকটি প্রকৃতি রয়েছে, অপরেয়াম ইতস্তন্যাম প্রকৃতিং বৃদ্ধি মে পরাম, পরা, এই অপরা শক্তির ঊর্ধ্বে আরেকটি পরা প্রকৃতি রয়েছে। সেই পরা প্রকৃতি বা উৎকৃষ্ট প্রকৃতি থেকেই জীবভূতান মহাবাহ, জীবেরা, জীবাত্মা সকলে, আমরা সকলে সেই পরা প্রকৃতি থেকে আসছে। এবং যজেদং ধার্যতে জগৎ, সেই জীবাত্মা বা জীব নিচয় এই প্রকৃতি, এই জড় জগৎকে ধারণ করে আছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে দুটি তত্ত্ব রয়েছে, একটি হচ্ছে জড় দেহ আর একটি হচ্ছে চেতন আত্মা। আচ্ছা, এখানেও আমরা একটু বিশ্লেষণ করে দেখতে পারি যে আমাদের চারপাশের এই যে জগৎ, এখানে আমরা দেখতে পাই যে কতগুলি পদার্থ জড়। যেমন এই টেবিলটা জড়, এই বোতলটা জড়, এই স্টেজটা জড়। জড় মানে এদের চেতনা নেই। এই হলের দেয়ালগুলি জড়, এই হল থেকে বেরিয়ে গেলে বাইরের রাস্তাটা জড়। হ্যাঁ, কিন্তু আমরা সকলে, আমরা কি জড়? না, আমরা চেতন। এখন এই যে চেতন, আমরা এইটাই হচ্ছে পার্থক্য। যদিও আমাদের দেহটা জড় পদার্থ দিয়ে তৈরি, কিন্তু এই দেহটি চেতন, দেহটি চেতন। এখন এই দেহের চেতনা আসছে কোথা থেকে? চেতনা আসছে আত্মা থেকে। দেহে আত্মা আছে বলে দেহটি সজীব, দেহটি চেতন। যখন দেহটি থেকে আত্মা চলে যায়, তখন দেহ, জড় দেহটি আবার জড়তে পরিণত হয়। এবং সেই জড় দেহের জড়ত্বে পরিণতিটি হচ্ছে মৃত্যু। জড় দেহ থেকে আত্মা যখন চলে যায়, সেটি হচ্ছে মৃত্যু। তাহলে মৃত্যু কার হচ্ছে?
দেহে এই জড় দেহটির মৃত্যু হচ্ছে। কেন হচ্ছে? আত্মা চলে যাওয়ার ফলে। এখন আমাদের বিচার্য বিষয় যে আমাদের এই দেহটি কি আমাদের স্বরূপ? আমার আমি কি এই দেহটি, না আমার আমি আত্মা? সেই সম্বন্ধে আরেকটু বিচার এখানে এইভাবে করা যেতে পারে যে আমাদের দেহের পরিবর্তন হচ্ছে, কিন্তু দেহের পরিবর্তন হলেও আমাদের পরিবর্তন হচ্ছে। যেমন পাঁচ বছরের আমি, পাঁচ বছর বয়সে আমার যে শরীরটি ছিল আজকে সেই শরীরটি নেই। পাঁচ বছরের বয়সে শিশু শরীরটি একবারে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু পাঁচ বছরের আমি এবং আজকের আমি কি এক আমি না ভিন্ন আমি? একই আমি। পাঁচ বছরের আমি আর আজকের আমি এক আমি, যদিও আমার দেহটির পরিবর্তন। অতএব এই দেহের পরিবর্তন হলেও আমার পরিবর্তন হচ্ছে না। তার থেকে কি আমি নির্ণয় করতে পারি না যে এই দেহটি আমি নই, আমার প্রকৃত আমি দেহের অতীত? হ্যাঁ, সেই সম্বন্ধেও দেখুন ভগবদ গীতায় ভগবান একটা সুন্দর একটা শ্লোকের মাধ্যমে এই তত্ত্বটি তিনি বিশ্লেষণ করছেন। তিনি বলছেন, দেহি নস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নাম। দেহীন অস্মিন, প্রথমে তিনি দুটি বিষয় প্রতি উপস্থাপন করছেন, দেহি এবং দেহ। দেহীন অস্মিন যথা দেহে, দেহি দেহে যেমন, যথা কৌমারম যৌবনম জরা, শৈশব কৈশোর যৌবন এবং জরা আসে, অর্থাৎ দেহের পরিবর্তন হচ্ছে, কিন্তু দেহি পরিবর্তন হচ্ছে না, দেহি যে তিনি অপরিবর্তনীয়। সেই দেহি হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ, এবং দেহের বিনাশ হলেও দেহির বিনাশ হয় না। পক্ষান্তরে দেহি যখন দেহটি ছেড়ে চলে যান তখন দেহটির মৃত্যু। তাহলে মৃত্যু কার হচ্ছে? মৃত্যু দেহের হচ্ছে। কখন হচ্ছে? যখন দেহি বা আত্মা দেহটি থেকে চলে যায়। এখন এই যে যে দেহির যে স্বরূপ, আমি কে, এই যে বিচার, এই বিচারটি থেকেই মনুষ্য, এই বিচারটি করার যোগ্যতাই কেবল মানুষদের, বা এই বিচারটি করার যোগ্যতা কেবল মানুষেরই আছে, অন্যদের নেই। এবং মানুষ এই যে সম্ভাবনাটি লাভ করেছেন সেটি সদ্ব্যবহার করাই হচ্ছে মানুষ মানব জীবনের উদ্দেশ্য। সেই সম্বন্ধে বলা হচ্ছে যে এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা। এমন দুর্লভ একটা মনুষ্য জীবন আমরা পেয়েছি। এই জীবনের একটা বৈশিষ্ট্য কি? যে এই জীবনে আমি আমার চেতনাকে আমি বিকশিত করতে পারি টু অ্যান আনলিমিটেড এক্সটেন্ট। আমি একটা অসীম পর্যায় পর্যন্ত, অন্তহীন পর্যায় পর্যন্ত আমার এই চেতনাকে বিকশিত করতে পারি, যেটা অন্য কারণ নেই, মানুষেরই কেবল আছে। এবং সেই চেতনার বিকাশের যে পন্থাটি সেটি আমরা সংক্ষেপে আগে বিচার করেছি। কোনো বিষয়ে জ্ঞান লাভ করতে হলে উপযুক্ত গ্রন্থ এবং আদর্শ শিক্ষকের মাধ্যমে সেটি লাভ করতে হবে। কোনো বিষয়েই আমরা নিজে নিজে জ্ঞান লাভ করতে পারি না, বা নিজে নিজে জ্ঞান লাভ করাটা অত্যন্ত কঠিন। যেমন আমরা যদি বিচার করি যে অ ক খ আমরা কিভাবে শিখেছিলাম, আমরা কি নিজে নিজে অ ক খ পর্যন্ত শিখতে পেরেছি? না, কেউ আমাদের শিখিয়ে দিয়েছে। যদি না শেখাতো তাহলে আমরা শিখতে পারতাম না। যে কোনো বিষয়ে দেখুন, আমাদের সম্মানিত উপাচার্য মহোদয় এখানে রয়েছেন, তিনি বিশেষ করে আমাদের বলতে পারেন যে বিশ্ববিদ্যালয়গুলিতে
আমাদের কিভাবে জ্ঞান অর্জন করতে হচ্ছে, বিশেষ বিশেষ পাঠ্যপুস্তকগুলো রয়েছে এবং শিক্ষক রয়েছে, তাদের মাধ্যমে সেই পাঠ্যপুস্তকের ভিত্তিতে শিক্ষকেরা শিক্ষা দিচ্ছেন এবং সেই শিক্ষাটি আমরা অর্জন করে আমরা জ্ঞান লাভ করছি। সেটা যে বিষয়ই হোক না কেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, যে কোনো বিষয়েই আমাদের এইভাবে জ্ঞান অর্জন করতে হবে। অতএব এই যে বিষয়টি অধ্যাত্ম জ্ঞান বা আত্মতত্ত্ব জ্ঞান, এই বিষয়টি যদি আমাদের এই বিষয়টি সম্বন্ধে যদি আমাদের জ্ঞান অর্জন করতে হয়, তাহলে উপযুক্ত গ্রন্থের মাধ্যমে, উপযুক্ত শিক্ষকের শিক্ষকতার দ্বারা আমাদের এই জ্ঞানটি অর্জন করতে হবে। এখন যিনি এই জ্ঞানটি প্রদান করেন তিনি হচ্ছেন আধ্যাত্মিক শিক্ষক বা গুরু। এই গুরু শব্দটি যদিও সংস্কৃত শব্দ, কিন্তু এই শব্দটির একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই শব্দটির বৈশিষ্ট্য হচ্ছে যিনি অজ্ঞানের অন্ধকার দূর করেন তিনি হচ্ছেন গুরু। গুরু মানে কোনো সম্প্রদায়ের নেতা বা ইত্যাদি নয়। গুরু ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, অজ্ঞানের অন্ধকারে আমরা ছিলাম, আমরা সকলেই অজ্ঞানের অন্ধকারে ছিলাম, এবং যিনি জ্ঞানের অঞ্জন করিয়ে আমাদের এই অজ্ঞান অন্ধকার দূর করলেন তিনি হচ্ছেন তস্মৈ শ্রী গুরবে নমঃ, তিনি হচ্ছেন আমার পরমারাধ্য গুরুদেব। এবং সেই সূত্রে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই যে প্রভুপাদ বহুবার, আমাদের পরমারাধ্য গুরুদেব প্রভুপাদ বহুবার উল্লেখ করেছেন যে যীশুখ্রিস্ট হচ্ছেন আমাদের গুরু, মহম্মদ হচ্ছেন আমাদের গুরু। হ্যাঁ, তাদের কাছ থেকে আমরা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারছি, তাই তারা আমাদের গুরু। তারা আমাদের অজ্ঞানের অন্ধকার দূর করছেন, তাই তারা আমাদের গুরু। এবং শ্রীল প্রভুপাদ সেই সূত্রে আরও বলেছেন যে যীশুখ্রিস্ট এবং মহম্মদ হচ্ছেন ভগবানের সপ্তাদেশ অবতার। যাই হোক, আমার মূল বক্তব্যটি হচ্ছে যে উপযুক্ত জ্ঞান, যে কোনো বিষয়ের জ্ঞানই হোক না কেন, জ্ঞান লাভের উপায়টি হচ্ছে প্রকৃত গ্রন্থের মাধ্যমে, উপযুক্ত শিক্ষকের শিক্ষকতার দ্বারা আমরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারি। আমি যদি ডাক্তার হতে চাই, তাহলে আমি বাজার থেকে কয়েকটা বই কিনে এনে পড়লেই আমি ডাক্তার হতে পারব না। আমাকে ডাক্তার হতে হলে আমাকে ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে হবে। সেখানে যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুসারে উপযুক্ত শিক্ষকদের পরিচালনার দ্বারা শিক্ষা অর্জন করার মাধ্যমে, এবং সেই সঙ্গে আবার তার ব্যবহারিক প্রয়োগ, যে শিক্ষাটি আমি লাভ করছি সেটার ব্যবহারিক প্রয়োগের দ্বারা আমাকে এই জ্ঞানটি অর্জন করতে হবে। অতএব যেই বিষয়টি আমাদের ইন্দ্রিয়ের অতীত, অর্থাৎ এই যে বিষয়টি আত্মা এবং আত্মা সম্বন্ধীয় জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান, এটি এই জড় জগতের অতীত, আমাদের ইন্দ্রিয়ের অতীত। যে বস্তুটি আমরা চোখে দেখতে পাই না, যে বস্তুটি আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি না, যে বস্তুটি আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য নয়, সেই বস্তুটি সম্বন্ধে জ্ঞান অর্জন করা অত্যন্ত কঠিন। তাই এই পন্থাটি এখানে বিশেষভাবে আচরণীয়, অর্থাৎ উপযুক্ত সোর্স থেকে, উপযুক্ত শিক্ষকের মাধ্যমে আমাদের এই জ্ঞানটি লাভ করতে হবে। আচ্ছা, এখানে আরেকটিও জ্ঞান লাভের আবার দুটি প্রক্রিয়া আছে, একটা হচ্ছে আরোহ পন্থা, আরেকটি হচ্ছে অবরোহ পন্থা। অ্যাসেন্ডিং প্রসেস and descending process.
Aroho pantha mane nije nije sei bishoy ti jana.
Ar avaroho pantha hocche je keu eshe sei bishoy ti amake janiye den.
Jemon ami silete eshechi. সিলেটে এসে কোনো রাস্তা যদি আমাকে খুঁজতে হয়, হ্যাঁ আমি নিজে নিজে খুঁজে বার করতে পারি, কিন্তু এটা অনেক কষ্ট সাপেক্ষ। কিন্তু আমি এসে যদি এখানে ট্যুরিজম ডিপার্টমেন্টে যাই, গিয়ে যদি আমি ওখানে বলি যে আপনার কোনো গাইডকে দেবেন যে আমাকে এই শহরটা দেখাতে পারে এবং এই জায়গাগুলোতে নিয়ে যেতে পারে, তাহলে অনায়াসে আমি সেই জায়গাগুলোতে যেতে পারি। নিজে নিজে করতে যাওয়াটা কষ্ট সাপেক্ষ, কেউ যদি আমাদের সেই সম্বন্ধে জানিয়ে দেন সেটা অনেক সহজ সাপেক্ষ। তো এখন এই যে পন্থাটি আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য ইন্দ্রিয়ের অতীত যে বিষয় সেই সম্পর্কে একেবারেই প্রয়োজন নয়, নিজের চেষ্টা দ্বারা এই বিষয়টি সম্ভব নয়, এই বিষয়টি সম্বন্ধে জানা। যেমন সেই সম্পর্কে বলা হচ্ছে যে যে চিন্ময় জগৎ বস্তুটি, চিন্ময় জগৎটি অথোক্ষজ, অর্থাৎ জড় ইন্দ্রিয়ের অতীত। অক্ষজ, অক্ষ মানে হচ্ছে ইন্দ্রিয়, অক্ষজ মানে ইন্দ্রিয় গ্রাহ্য, এবং অধ মানে তার অতীত। যে জগৎটি আমাদের ইন্দ্রিয়ের অতীত, সেই জগৎটি সম্বন্ধে জ্ঞান লাভ করা অত্যন্ত কঠিন। কেবল সেই অবরোহ পন্থার মাধ্যমে, অর্থাৎ যার কাছে সেই জ্ঞানটি রয়েছে, যিনি সেই সম্পর্কে জানেন, তিনি এসে যদি আমাকে জানিয়ে দেন, তবেই কেবল এই সেই বিষয়টিকে আমি জানতে পারি। তাই জন্য এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই তত্ত্বটি জানবার একমাত্র উপায় হচ্ছে উপযুক্ত শিক্ষকের মাধ্যমে এই জ্ঞানটি লাভ করা। তাহলে সেই, হ্যাঁ, এখানে আমি আমার আগে যে কথাটি থেকেই বক্তব্যটি সূত্রপাত হয়েছিল সেখানে ফিরে যাচ্ছি, যে মানুষের পক্ষে তার চেতনাকে বিকশিত করার উপায় হচ্ছে, যেমন আমি একটা কুড়ির দৃষ্টান্ত দিয়েছিলাম, হ্যাঁ, যেমন বিশেষ করে পদ্মের কুড়ি, পদ্মের কুড়ি যদি জলে থাকে এবং সূর্যের আলোতে সেই পদ্ম ফুলটি বিকশিত, দুটোরই প্রয়োজন রয়েছে। যদি পদ্মের কুড়িটি যদি জলের আশ্রয় না থাকে, তাহলে যে সূর্যের দ্বারা সে বিকশিত হতো সেই সূর্যটি তাকে শুকিয়ে দেবে। ঠিক তেমনি যে এই আমাদের জীবনেও এই যে চেতনার বিকাশের যে বৈশিষ্ট্য বা পন্থা, সেটি পক্ষে এই দুটি বিষয় অপরিহার্য। সদ্গুরুর আশ্রয় থেকে পরমেশ্বর ভগবান সম্বন্ধে জ্ঞান লাভের যে পন্থা, তারই মাধ্যমে আমাদের চেতনার বিকাশ হয়। এখন এই যে চেতনার বিকাশের যে পন্থা, সেই পন্থাটি হচ্ছে ধর্ম। এখানে ধর্ম সম্বন্ধে একটু বিচার করা যাক। ধর্ম শব্দটির অর্থ কি? ধর্ম শব্দটির অর্থ, প্রকৃত অর্থ হচ্ছে কোনো বস্তুর সঙ্গে যে গুণটি অঙ্গাঙ্গিভাবে জড়িত সেইটি হচ্ছে সেই বস্তুর ধর্ম। যেমন অগ্নি একটি, আগুন একটি বস্তু, এবং আগুনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে কোন গুণগুলি? যেমন তাপ এবং আলোক এবং দাহিকা শক্তি। যেখানে আগুন আছে সেখানেই তাপ থাকে, যেখানে আগুন আছে সেখানে আলোক থাকে, এবং আগুনের আগুন সব কিছুকে পুড়িয়ে ফেলতে পারে, এই দাহিকা শক্তি। এখন এই গুণগুলি আগুন থেকে বিচ্ছিন্ন করা যায় না, আগুনের সঙ্গে এই গুণগুলি অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই সেইগুলি হচ্ছে আগুনের ধর্ম। আগুনের ধর্ম হচ্ছে তাপ এবং আলোক। তেমনি দেখা যাক, জল একটি বস্তু, জল তারল্য হচ্ছে জলের ধর্ম। এখন দেখুন, এই ধর্মটি বস্তুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে গুণগুলি, সেই গুণগুলি যদি পরিবর্তন হয় তাহলে বস্তুটিরও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন জল যখন তার তারল্য হারিয়ে, জল যখন কঠিন হয়ে যাচ্ছে, তখন আমরা তাকে জল বলছি, তখন আমরা তাকে বলছি বরফ। জলটা যখন বাষ্পীভূত হয়ে যাচ্ছে, তখন আমরা তাকে জলও বলছি না, বরফও বলছি না, আমরা বলছি জলীয় বাষ্প। তো এইভাবে প্রতিটি বস্তুর সঙ্গে যে গুণগুলি অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেইটি হচ্ছে বস্তুর ধর্ম। এখন কেবল কতগুলি জড় বস্তু শুধু কেবল ধর্ম নয়, আমরা সজীব বস্তুরও ধর্ম দেখতে পাচ্ছি। যেমন যখন একটা সিংহের শরীরে কেউ আছে, তখন সে সিংহের ধর্ম পালন করছে। যেমন সিংহের ধর্ম কি? সিংহ মাংসাশী। আবার গরু, সে তার ধর্ম কি? আবার সম্পূর্ণ অন্য, সে তৃণভোজী। এইভাবে বিভিন্ন প্রাণীরও বিভিন্ন বিভিন্ন প্রকারের ধর্ম আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এই ধর্মগুলিকে বলা হচ্ছে নৈমিত্তিক ধর্ম। দেহকে নিমিত্ত করে যে ধর্ম, সেটি হচ্ছে নৈমিত্তিক ধর্ম। জলের যেমন আমি যেটা বললাম, যে যেমন কেউ কোনো পশু শরীরে আছে, সে পশুর মতো আচরণ করছে, সেটা হচ্ছে তার ধর্ম। কেউ একটা পাখির শরীরে আছে, সে পাখির মতো সে আকাশে উঠছে, বা অন্যান্য পাখি মতো আচরণ করছে, সেটা হচ্ছে পাখির ধর্ম। তেমনি কারো ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে, সে যে ধর্মটি অনুষ্ঠান করছে সেটা নৈমিত্তিক ধর্ম। কেউ ক্ষত্রিয় পরিবারে জন্ম হয়েছে, তার যে আচরণ সেটি তার নৈমিত্তিক ধর্ম, দেহের ধর্ম। পরবর্তী জীবনে ক্ষত্রিয় যদি ব্রাহ্মণ পরিবারে জন্ম নেয়, তাহলে তার ধর্মটারও পরিবর্তন হবে, বা তার আচরণ দেহের, অর্থাৎ সত্ত্বগুণে ব্রাহ্মণ, রজগুণে ক্ষত্রিয়, এইভাবে দেহের অনুষ্ঠান অনুসারে দেহের ধর্ম তারতম্য হচ্ছে। কিন্তু আত্মা হচ্ছে একটি বস্তু, এবং আত্মার যে ধর্ম, আত্মার একটা বিশেষ ধর্ম রয়েছে, সেইটি হচ্ছে আত্মার ধর্ম। এবং যেহেতু আত্মা নিত্য, তাই আত্মার ধর্মটিকেও বলা হচ্ছে নিত্য ধর্ম। আত্মা যেহেতু সনাতন, অর্থাৎ চিরস্থায়ী, তাই আত্মার ধর্মটিও চিরস্থায়ী, তাই তাকে বলা হচ্ছে সনাতন ধর্ম। এখন এই যে আত্মার ধর্ম, এইটি হচ্ছে প্রকৃত ধর্ম। এবং সেই ধর্মটি কি? সেই ধর্মটি হচ্ছে ভগবানকে ভালোবাসার ধর্ম। কেন? কেননা আত্মা হচ্ছে পরম আত্মা, বা সমস্ত আত্মার যিনি উৎস, তার অংশ। অংশের অস্তিত্ব, অংশের অস্তিত্বের সার্থকতা নির্ভর করে পূর্ণের সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে। যেমন আমার এই হাতের আঙ্গুলটি আমার শরীরের অঙ্গ, এই আঙ্গুলটি যতক্ষণ শরীরের সঙ্গে যুক্ত থাকে, ততক্ষণ আঙ্গুলের একটা বৈশিষ্ট্য রয়েছে, মূল্য রয়েছে, মর্যাদা রয়েছে। আঙ্গুলটা যদি শরীর থেকে কেটে যায়, তখন কি এই আঙ্গুলটির কোনো মূল্য থাকবে? আঙ্গুলটিকে তখন আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হবে। এখন এই আঙ্গুলটির অস্তিত্বের সার্থকতা এই পূর্ণ শরীরের সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে। সেরকমই একটা দৃষ্টান্ত আমরা দেখতে পারি, একটা গাছের পাতা, যতক্ষণ সে গাছের সঙ্গে যুক্ত আছে, তার
সে এক গাছের একটা অংশ, কিন্তু যখন পাতাটা ঝরে পড়ে যাচ্ছে তখন আর তার অস্তিত্বের কোনো বৈশিষ্ট্য থাকছে না, মর্যাদা থাকছে না, মূল্য থাকছে না। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অংশের অস্তিত্বের সার্থকতা পূর্ণের সঙ্গে যুক্ত থাকার মাধ্যম। আচ্ছা, পূর্ণের সঙ্গে অংশের যুক্ত থাকারও একটা 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 প্রসেস রয়েছে, একটা প্রক্রিয়া রয়েছে। যেমন গাছের পাতাটি যতক্ষণ সে গাছটির সেবা করছে, গাছটির হয়ে কিছু করছে, ততক্ষণ সে গাছটির সঙ্গে যুক্ত। যেমন গাছের পাতাটা কি করছে, সূর্যের থেকে, সূর্যের কিরণ থেকে গাছের খাদ্য তৈরি করছে। এখন যখন সেটা বন্ধ করে দেয়, যখন সেই কাজটি আর করে না, তখন সে গাছটি থেকে ঝরে পড়ে যায়। তাহলে পূর্ণের সঙ্গে অংশের যুক্ত থাকার উপায় হচ্ছে পূর্ণের সেবা করা। ঠিক তেমনি ভগবানের সঙ্গে, এখানে আমি বলবো যে সেই যে সূত্রে আমি ভগবান বলছি সেই এতে আমি ভগবান, গড দ্য ফাদার, যেহোবা, আল্লাহ, সেই একই ব্যক্তিকে আমি সম্বোধন করছি, যে তার সেবা করার মাধ্যমে তার সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা। এবং এই যে তার যে সেবা, সেই সেবা করার নির্দেশই প্রতিটি ধর্মে দেওয়া হয়েছে। এই পৃথিবীতে যতগুলি বোনাফাইড ধর্ম রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই ধর্মে, প্রতিটি ধর্মে তিনটি বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা হচ্ছে। সেই পরম ঈশ্বরকে, তাকে যে নামেই আমি সম্বোধন করি না কেন, প্রতিটি ধর্মে তার সম্বন্ধে বলা হচ্ছে। সেই পরম যিনি সমস্ত কিছুর উৎস, যিনি সমস্ত কিছুর আশ্রয়, যিনি সমস্ত কিছুর কারণ, তাকে ইঙ্গিত করা হচ্ছে। এবং প্রতিটি ধর্মে তার সঙ্গে যুক্ত হওয়ার পন্থাটি বর্ণনা করা হচ্ছে, কিভাবে তার সঙ্গে যুক্ত হওয়া যায়। এবং প্রতিটি ধর্মেই দেখবেন কিভাবে তার সঙ্গে যুক্ত থাকার প্রক্রিয়াটি বর্ণিত হচ্ছে। প্রথমে হচ্ছে তার শরণাগতি, তাকে মেনে নিতে হবে, তাকে স্বীকার করে নিতে হবে এবং তার কাছে নিজেকে সমর্পণ করতে হবে। এবং এই যে সমর্পণ, এই সমর্পণই হচ্ছে তার সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রথম সোপান। আমি যদি তাকে না মানি তাহলে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা সম্ভব হবে। তিনি যে পরম সেই সত্যটিকে যদি আমি না মেনে নিই তাহলে তার সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো সম্ভাবনা নেই। এবং তৃতীয় বিষয়টি হচ্ছে যে তার সঙ্গে এই সম্পর্ক স্থাপনের মাধ্যমে আমরা আমাদের জীবনের যে চরম লক্ষ্য, আমরা সকলে কি চাইছি, আমরা সকলে আনন্দ চাইছি। প্রতিটি প্রাণী আনন্দ চায়, কেবল মানুষই আনন্দ চায় না, প্রতিটি প্রাণী আনন্দ চায়। একটা গাছ, বনের মধ্যে গাছটি আমি দেখছি কি, সে আলোর দিকে যেতে চাইছে। কেন? কেন সেই আলোর মাধ্যমেই তার আনন্দ। এইভাবে প্রতিটি জীব আনন্দের অন্বেষণ করছে। এখন সেই আনন্দ লাভের প্রকৃত উপায়টি কি? আনন্দ লাভের প্রকৃত উপায়টি হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের সেই নিত্য সম্পর্ক স্থাপন করা। এবং সেই নিত্য সম্পর্ক স্থাপনের যে উপায়টি কি, সেই উপায়টি হচ্ছে প্রেম বা ভালোবাসা। এবং প্রতিটি ধর্মেই আমরা দেখতে পাই সেই নির্দেশ দেওয়া হচ্ছে, ভগবানকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহ শরণাগত হও, লাভ দাই ফাদার, লভ দ্য গড উইথ অল দাই হার্ট অ্যান্ড সোল। তোমার পরম পিতা পরমেশ্বর ভগবানকে তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত অন্তর দিয়ে ভালোবাসো। এখন এই যে ভালোবাসার প্রবণতা, এটি হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার প্রকৃত পন্থা। আমরা সকলেই এই ভালোবাসার মাধ্যমে আনন্দের অন্বেষণ করছি, কিন্তু ভগবানকে ভুলে থাকার ফলে আমরা জানি না কোথায় সেই ভালোবাসাকে অর্পণ করতে হয়। এই ভালোবাসার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সেই ভালোবাসা নিবেদন করা, সেই প্রেম নিবেদন করা, এবং সেই প্রেমের মাধ্যমেই ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপিত হয়। প্রত্যেকের হৃদয়ে প্রেম রয়েছে, একটা সিংহেরও হৃদয়ে প্রেম রয়েছে, প্রতিটি জীবের হৃদয়ে প্রেম রয়েছে, তবে তার চেতনা যত বিকশিত হবে তার প্রেমের পরিধিও তত বেশি বিস্তৃত হবে। আমরা সকলেই এই প্রেমের মাধ্যমে আনন্দের অন্বেষণ করছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত না ভগবানের প্রতি এই প্রেমটি অর্পণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয় শান্ত হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে সেই অনাবিল আনন্দ আমরা আস্বাদন করতে পারব না। তাই প্রকৃত জীবনে, মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যে পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের সেই সম্পর্ক স্থাপন করে আমাদের জীবনকে সার্থক করা, এবং সেইটি হচ্ছে প্রকৃত ধর্ম। হরে কৃষ্ণ। আপনারা, আমি তাই সকলকে অনুরোধ করব যে এই বিষয়টি নিয়ে আপনারা আরেকটু গভীরে, আমি তো শুধু দিকদর্শন করার চেষ্টা করলাম, এই অল্প সময়ের মধ্যে এই গভীর বিষয়টি নিয়ে যথাযথভাবে পর্যালোচনা করা সম্ভব নয়, তবুও কিছুটা দিকদর্শন করার আমি চেষ্টা করলাম। আপনারা সকলে দয়া করে এই বিষয়টি নিয়ে আলোচনা করুন, এই বিষয়টির গভীরে প্রবেশ করুন, এবং এই বিষয়টির যথাযথ সদুপযোগ করার মাধ্যমে আপনাদের মানব জীবন সার্থক। আর